শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
2018 সালে দেশে 466 ব্যক্তি বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তা মায়া সান্তোস দিগুইতোকে দণ্ড দিয়েছে দেশটির আদালত।
রয়েছে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, মন্দির মামলা সুপ্রিম কোর্টের অগ্রাধিকারের মধ্যে পড়ে না।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও আজ বলেছেন যে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করা সত্ত্বেও ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে এবং এই গোষ্ঠীটির সম্প্রসারণ রোধে প্রতিশ্রুতিবদ্ধ থাকছে। পম্পিও বলেন যে আমরা একটি বিশেষ জায়গায় সিরিয়ায় এটি অন্যভাবে করতে যাচ্ছি। সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত হয়ে গেছে এবং আমরা তা বাস্তবায়িত করব। কায়রোতে দুপক্ষের আলোচনার পর তিনি মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুক্রির পাশে দাঁড়িয়ে সংবাদদাতাদের সঙ্গে কথা বলছিলেন। পম্পিও প্রতিজ্ঞা করেন যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে মিশর এবং অন্যান্যদের অবিচলিত বন্ধু হিসেবেই থাকবে। তিনি সন্ত্রাসবাদ নির্মূলের জন্য সক্রিয় হতে প্রত্যেকটি দেশের প্রতি আহ্বান জানান। তিনি ইরানকে তার কর্মকাণ্ড পরিবর্তনের চাপ দিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আজ মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসির সঙ্গেও দেখা করেন এবং পরে তিনি মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণের জন্য তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পম্পিও এখন এক সপ্তাহ সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন, যেখানে তিনি ইরানকে তার আচরণ পরিবর্তনের জন্য সরকারগুলোকে চেষ্টা করার জন্য চাপ দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র যখন সিরিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করছে তখন তিনি তাঁর দেশের তরফ থেকে সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা সম্পর্কেও নতুন করে আশ্বাস দিচ্ছেন। ইন্দোনেশিয়া বলছে যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মনোযোগ আকর্ষণের জন্য ইন্দোনেশিয়া তার প্রভাব খাটাবে। তবে পর্যবেক্ষকরা বলছেন যে জাকার্তা সরকারের উচিত হবে তার নিরাপত্তা পরিষদে তাদের আসনের সদ্ব্যবহার করতে পারে মুসলমানদের বিষয়ে বৃহত্তর ইস্যু এবং উন্নয়নশীল দেশগুলোর কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্যে। ইন্দোনেশিয়া সহ আরও 4 দেশ, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ডমিনিকান প্রজাতন্ত্র এবং জার্মানি আনুষ্ঠানিকভাবে গত 1 জানুয়ারি থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে আসীন হয়েছে। প্রার্থিতার সময় ইন্দোনেশিয়া 4 বিষয়ের উপর আলোকপাত করে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনু মারসুদি আবারও বলেন যে তারা শান্তিপূর্ণ পরিবেশ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা শক্তিশালী করা, আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মোকাবিলা করা এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেবে। মন্ত্রী বলেন যে এগুলো ছাড়া ফিলিস্তিনের বিষয়টিকে ইন্দোনেশিয়া নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে জোর দেবে। তিনি বলেন ইন্দোনেশিয়া সেই সব দেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন যারা তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং এটি জাতিসংঘের কোনো প্রস্তাবের লঙ্ঘন, যা কিনা ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিষ্পত্তির ভিত্তি হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তা মায়া সান্তোস দিগুইতোকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিয়েছে সে দেশটির আদালত। তার বিরুদ্ধে আনা 8 অভিযোগ প্রমাণ হওয়ায় 4 থেকে 7 বছর করে জেল দেওয়া হয়েছে। একই সঙ্গে 10,90,00,000 ডলারের বেশি জরিমানা করা হয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
রায় ঘোষণার পর দিগুইতোর আইনজীবী ডেমিত্রিও ক্যাস্টোরিও বলেছেন তার মক্কেল ভীষণভাবে হতাশাগ্রস্ত। আদালতে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। 2016 সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে 35 ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে 10,10,00,000 ডলার চুরি হয়। এর 8,10,00,000 সরিয়ে নেওয়া হয় ফিলিপিন্সের মাকাতি শহরে রিজল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখায়। সে সময় ওই শাখার ব্যবস্থাপক ছিলেন দিগুইতো। ফিলিপাইনে যাওয়া 8 কোটি 10 লাখ ডলার স্থানীয় মুদ্রা পেসোর আকারে চলে যায় 3টি ক্যাসিনোতে। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে 1.5 কোটি ডলার উদ্ধার করে বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেয় ফিলিপিন্স। রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর RCBC দিগুইতোকে বরখাস্ত করে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক 1.91 কোটি ডলার জরিমানা করেছিল RCBC-কে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও ঢাকার এবং এর আশপাশের বিভিন্ন শিল্প এলাকায় হাজার হাজার গার্মেন্টস কর্মীরা বিক্ষোভ করেছেন। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বিক্ষোভরত শ্রমিকদের সাথে কোথাও কোথাও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে, যখন অন্তত 30 জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শ্রমিক এবং পুলিশের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবার 25টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোলস বৃহস্পতিবার এক টুইটে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের উপর পুলিশি দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন। শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়ার জন্য তিনি কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানিয়েছেন যে বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আসক জানিয়েছে 2018 সালে দেশে 466 ব্যক্তি বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি 2018 পর্যালোচনা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আসক বলেছে, 466 জনের মধ্যে 4 মে থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে 292 জন নিহত হয়েছেন। সংস্থাটির হিসেব অনুযায়ী 2017 সালের তুলনায় গত বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে 287%। আশোকের নির্বাহী পরিচালক শিপা হাফিজা বলেছেন, বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের তদন্ত হওয়া জরুরি। তিনি বলেন, সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। আশোক বলেছে, বছরটিতে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে 732 ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে 63 জনকে এবং 1011 জন শিশু নিপীড়নের শিকার হয়েছে। নিপীড়নের পর হত্যার ঘটনা ঘটেছে 283 এবং আত্মহত্যা করেছেন 108 জন শিশু।
ডেমোক্রেটিক নেতাদের সঙ্গে সর্বসাম্প্রতিক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে যাচ্ছেন। ওই আলোচনা অকস্মাৎ শেষ হয় যখন ট্রাম্প ওই বৈঠককে সময়ের সম্পূর্ণ অপচয় বলে উল্লেখ করেন এবং সেনেটর চাক সুমার তাঁর আচরণকে শিশুসুলভ জেদি মনোভাব বলে আখ্যায়িত করেন। প্রেসিডেন্ট ট্রাম্প যে টেক্সাসের ম্যাককেলেন সফরে যাবেন তাতে তিনি সীমান্ত নিরাপত্তা বিষয়ক নির্দেশ দেবেন এবং সীমান্ত টহলদারি কেন্দ্র এবং রিও গ্রান্দে নদী বরাবর সীমান্ত এলাকাও পরিদর্শন করবেন। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক উপাত্তে এরকম আভাস দেওয়া হয়েছে যে এই রিও গ্রান্দে উপত্যকা এলাকায় সাম্প্রতিক সময়ে সবচাইতে বেশি লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ধরা পড়েছে। 2017 সালে 44% লোক সেখানে ধরা পড়ে। কঙ্গোর ক্যাথলিক চার্চ গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এই বলে চ্যালেঞ্জ করছে যে চার্চের নির্বাচনী পর্যবেক্ষকদের সংগৃহীত ফলাফলের সঙ্গে ভোটের ফলাফল মিলছে না। সেদেশের নির্বাচনী বোর্ড সেনি ঘোষণা করেছে যে বিরোধী প্রার্থী ফেলিক্স শিশেকেদি নির্বাচনে জয়লাভ করেছেন। দেশের মাত্র 38% লোক ভোট দিয়েছেন। এই ফলাফল বিস্ময়কর ছিল কারণ নির্বাচন পূর্ববর্তী প্রাক্কলনে দেখা গেছে অন্য একজন বিরোধী প্রার্থী মার্টিন ফায়ুলু জয়ী হতে চলেছেন। কঙ্গোর ক্যাথলিক বিশপদের প্রতিনিধিত্বকারী সংগঠন আজ বলেছে যে সেনি প্রকাশিত ফলাফল ভোটকেন্দ্র এবং ভোট গণনা থেকে সংগৃহীত তাঁদের পর্যবেক্ষণ মিশনের সংগৃহীত উপাত্তের সঙ্গে মিলছে না। চার্চ এখন কঙ্গো রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে। তারা গোটা দেশে 30 ডিসেম্বরের নির্বাচন এবং পরবর্তীতে ভোট গণনার সময় 40,000 পর্যবেক্ষক নিয়োগ করে। এর আগে ফায়ুলু সরকারি ফলাফল প্রত্যাখ্যান করেন এবং বোর্ডকে এই বলে অভিযুক্ত করেন যে তারা নির্বাচনী অভ্যুত্থান ঘটিয়েছে। তিনি ক্যাথলিক চার্চকে তার নিরপেক্ষ ভোটের হিসেব প্রকাশ করতে বলেছেন। এই সরকারি ফলাফলে এমন আঁচ অনুমান ক্রমশই বাড়ছে যে বিদায়ী প্রেসিডেন্ট জোসেফ কাবিলা বিজয়ীকে বিজয়ী ঘোষণার জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সরকার সেই সৌদি তরুণীর বিষয়টি বিবেচনার প্রক্রিয়া রয়েছে, যিনি তাঁর জীবনের আশঙ্কায় তাঁর পরিবারের কাছ থেকে পালিয়ে এখন থাইল্যান্ডে গেছেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী বৌদ্ধ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করছে। এর ফলে এখন পর্যন্ত 5,000-এর বেশি সাধারণ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন, যা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার মধ্যেও তৈরি করেছে শঙ্কা। এ বিষয়ে অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষকের সঙ্গে কথা বলে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি বা এএ নামে বৌদ্ধদের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার প্রেক্ষাপটে দেশটির সেনাবাহিনী প্রায় সপ্তাহখানেক সময় ধরে ওই বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করছে। এতে জাতিসংঘ সহ বিভিন্ন সূত্রের তথ্য মোতাবেক রাখাইনে পুনরায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং 5,000-এর বেশি সাধারণ নাগরিক এই দফায় এ অবধি বাস্তুচ্যুত হয়েছেন। মিয়ানমার সরকারের তথ্য মোতাবেক বৌদ্ধ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গত সপ্তাহের শুক্রবারে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইনের বুথিডং এলাকায় 4টি পুলিশ চৌকি সহ অন্যান্য কিছু স্থাপনায় হামলা চালায়, যাতে ওই দেশের 22 জন পুলিশ সদস্য হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশে আশ্রয় নেওয়া 100,000 মিয়ানমারের রোহিঙ্গার মধ্যেও আতঙ্ক ও শঙ্কা ছড়িয়ে পড়েছে এবং ভবিষ্যতেও পড়তে পারে বলে মনে করছেন ঢাকার বিশ্লেষকগণ। আর এসব বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের প্রাক্তন কর্মকর্তা আসিফ মুনির। মিয়ানমারের আরাকান রাজ্যে আরাকান আর্মি নামের একটি বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের প্রেক্ষাপটে মিয়ানমার সেনাবাহিনী দেশটির আরাকান রাজ্যে যে অভিযান চালাচ্ছে, তাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আপনি মনে করেন?
এর আগে যখন এই বিশেষ করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রের মধ্যে তখন যে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছিল, সেইখানে অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করেছে, বিশেষ করে যাদের নাম তালিকায় ছিল এর বাইরেও রোহিঙ্গারা অনেকেই কিন্তু অনিশ্চিত যে ওই দিকের পরিস্থিতি আসলে তাদের অনুকূলে নেই। এটি কিন্তু তার এক ধরনের প্রমাণ যে যত সময় যাচ্ছে অবস্থার ঠিক উন্নতি তো না, অন্যান্য ঘটনা বা অন্যান্য পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এইটা তাদেরকে কোন রকম ভাবে আশ্বস্ত করবে না। তবে এটাও ঠিক যে এটার জায়গাটা উভয় পক্ষের একটা ব্যাপার আছে, সরকার এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে যদি চাপ থাকে, অন্যদিক থেকে কিছু কিছু ক্ষেত্রে একটু উগ্রপন্থীদের মধ্যে থেকে একটা প্রতিক্রিয়া তৈরি হবে এই তাদের প্রতি যে অন্যায় অবিচারগুলো হয় রোহিঙ্গাদের প্রতি সেটার ব্যাপারে। তো এটা কিছুটা হয়তো তাদের অনুকূলে ওই অর্থে যেতে পারে, কিন্তু এটাও ঠিক যে উগ্র পন্থায় যদি কেউ পদক্ষেপ নেয় সেটা কিন্তু আসলে কোনোভাবে অবস্থা স্থিতিশীলতার দিকে যাবে না এবং এটার উল্টো চাপ আরো বেশি করে হয়তো সরকারি রাষ্ট্রপক্ষ এবং মিলিটারির পক্ষ থেকে আসতে পারে।
এতে সংকট সৃষ্টি কতটুকু হতে পারে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের?
যথেষ্টই হবে, বিশেষ করে এখানে যেহেতু এই যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে সশস্ত্র আক্রমণ বা পাল্টা আক্রমণের ব্যাপারগুলো থাকছে, সেখানে কিন্তু জানমালের নিরাপত্তার জায়গাটি কিছুটা হুমকির সম্মুখীন অবশ্যই। এমন আমরা শুনেছি যে গত কয়েক মাসের মধ্যে কিছু কিছু রোহিঙ্গা এখানে বাংলাদেশে আরো এসেছে যারা এখন অল্প সংখ্যক আছে, সেই প্রতিক্রিয়াটি কিছুটা পড়বে এবং যাওয়া তো ফেরত যাওয়া তো দূরের কথা, এক্ষেত্রে আরো কিছু এখানে বাংলাদেশে চলে আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে।
এমনও খবর পাওয়া যাচ্ছে যে নোম্যানস ল্যান্ডে যারা আছেন রোহিঙ্গা যারা বাংলাদেশে প্রবেশ করেননি তাদের মধ্যে আতঙ্কটা একটু বেশি, বিষয়টাকে কিভাবে দেখবেন?
হ্যাঁ, এরকম আমরাও বিভিন্ন আমাদের পরিচিত বিভিন্ন সূত্রের মাধ্যমে তাই জানতে পারছি যে তারা ওখানে কিন্তু কাছাকাছি থাকার কারণে ঘটনাগুলো সম্পর্কে আর একটু জানতে পারছে, কারণ বিশেষ করে ওখানে মোবাইল নেটওয়ার্ক এবং অন্যান্য তথ্য সংগ্রহের যে ব্যবস্থাগুলো এখনো রয়ে গেছে। এদের একটা প্রতিক্রিয়া যেটা হতে পারে যে তারা আবার আমাদের ক্যাম্প এলাকার দিকে আসার একটা চেষ্টা করবে, তাদেরকে কিন্তু ওখানে কিছুটা সীমাবদ্ধ ভাবে রাখা হয়েছে, সেখান থেকে তারা একটা চাপ এবং তারা কিছুটা মরিয়া হয়ে যেতে পারেন যে তারা বাংলাদেশের বিশেষ করে যে ক্যাম্পগুলোতে জনবসতি রয়েছে রোহিঙ্গাদের সেই এলাকায় চলে আসার একটা প্রবণতা থাকতে পারে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রথম ব্যাচ গত নভেম্বরে যাওয়ার কথা ছিল এবং এমন একটি কর্মসূচি দুই সরকারের দিক থেকে নির্ধারিত ছিল, কিন্তু ওই ঘটনাটি আর ঘটেনি এবং এ নিয়ে এখন আর তেমন কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না, কি কারণ?
প্রত্যাবাসনের যে প্রক্রিয়া চলছিল সেটি কিন্তু কিছুটা তার মধ্যে গলদ ছিল, এবং বিশেষ করে এই আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে যে রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং তাদেরকে ওইদিকে অনুকূল পরিবেশ সৃষ্টির সম্পর্কে তাদেরকে আশ্বস্ত করার জায়গাটি এবং তাদের মতামত গ্রহণের যে জায়গাটি সেটি খুব একটা হয়নি। এই যখন তারিখ নির্ধারণ হলো, কিছু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, ক্যাম্প, অস্থায়ী জায়গা যেখানে তারা থাকবে এই জায়গাগুলো বলা হয়েছে, কিন্তু অন্যান্য যে মানবাধিকার পরিস্থিতির যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত হয়নি। তো সেই কারণে ওইটা তখন বন্ধ হয়ে যায়, কাজে তখন এর পরবর্তীতে আর কোনো পদক্ষেপ আমরা শুনতে পাইনি, সেইটা একটা ব্যাপার। এবং এক দুই মাসের মধ্যে যদি পরবর্তী পদক্ষেপের কোনো উদ্যোগ গ্রহণ না হয় সেটা কিন্তু আন্তর্জাতিকভাবেও সেটার একটা প্রভাব পড়বে, দেশের ভেতরেও পড়বে, মনে হবে যে এই ব্যাপারে বোধ হয় আর খুব বেশি কিছু হচ্ছে না বা হবে না।
কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যতটা শোরগোল কিছুদিন আগেও ছিল এখন একেবারেই নেই বললেই চলে, এর কি কারণ?
হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে আলাপ হচ্ছে না খুব একটা, এটা স্বাভাবিক, কারণ যেহেতু একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া চলছিল, পাশাপাশি আমরাও শুনেছি যে বিভিন্ন ট্র্যাকে এতে আন্তর্জাতিক পর্যায়েও কাজ হচ্ছে বা আঞ্চলিক পর্যায়েও কথা হচ্ছে। তো যেহেতু দ্বিপাক্ষিক প্রক্রিয়াটা আবার স্তিমিত হয়ে গেছে, এটার একটা প্রভাব আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়েও পড়ছে, তবে এটা সাময়িক হতে পারে, এখানে কিছু উদ্যোগ থাকতে পারে, বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং বিশেষ করে আমাদের পার্মানেন্ট মিশন সেরকম জায়গাতেও, যে আবার জিনিসটাকে আলাপ আলোচনার জায়গায় নিয়ে আসা, যে দ্বিপাক্ষিক প্রক্রিয়া যেহেতু খুব বেশি আগায়নি এবং সেটা দিয়ে খুব একটা সফলতা আসার সম্ভাবনা কম, এই কথা বলে এটাকে আবার একটু আন্তর্জাতিক জায়গায় আবার টেবিলে নিয়ে আসা দরকার। বাংলাদেশের পক্ষ থেকে কিছুটা উদ্যোগ আসতে পারে, অথবা বাংলাদেশের সাথে যারা বন্ধু প্রতিম বা সহযোগী রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সমন্বয় করা যেতে পারে, এটার উদ্যোগটা বাংলাদেশের দিক থেকেই থাকতে হবে।
বিশ্লেষকগণ মনে করেন মিয়ানমারের সর্বসাম্প্রতিক পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার উপরে সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে 2019 সালের জন্য পয়েন্ট রেসপন্স প্ল্যান বা জিআরপি তৈরি করা হচ্ছে। এক বছরের জন্য জিআরপির চাহিদা ধরা হয়েছে প্রায় $921 মিলিয়ন। নতুন জিআরপির বিভিন্ন দিক নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। কক্সবাজার থেকে সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন শাকিলের প্রতিবেদন।
প্রত্যাবাসন সম্ভব না হওয়ায় রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে 2019 সালের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান, সংক্ষেপে জিআরপি, বাংলায় যৌথ সাড়াদান পরিকল্পনা তৈরি করা হয়েছে। এবছরের জন্য জিআরপির চাহিদা ধরা হয়েছে প্রায় $921 মিলিয়ন। গত বছর 10 মাসের জন্য চাহিদা ছিল প্রায় $951 মিলিয়ন, এর প্রায় শতভাগই পূরণ হয়েছিল। রোহিঙ্গা সংকটে 10টি খাতে সহায়তা দিতে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের এই যৌথ সাড়াদান পরিকল্পনার চাহিদা মতো অর্থ এবছরও পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিগত ও নতুন বছরের জিআরপি এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কথা হয় জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সাথে। বেশ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে 2019 সালের জিআরপি করা হয়েছে বলে জানান বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
নতুন জিআরপির মূল লক্ষ্যগুলি হবে, একটি হচ্ছে যে আমরা যে মানবিক সহায়তা সিস্টেম এবং ইন্টারভেনশন যেগুলি চলমান ছিল 2018-তে সেগুলিকে কন্টিনিউ করা, ক্ষেত্র বিশেষে এগুলির মান উন্নয়ন করা, এখানে আমরা যেখানে যেখানে সম্ভব সাশ্রয় করার পদক্ষেপ নেওয়া, এটি একটি প্রধান নীতি হবে। দ্বিতীয় নীতিটি হবে যে পরিবেশগত যে ভারসাম্য ফিরিয়ে আনাটা, এটা একটু বড় ফোকাস। আরেকটি বড় লক্ষ্য হবে যে যেটাকে আমরা বলছি সোশ্যাল কোহেশন, সামাজিক যে ভারসাম্য আছে সেটিকে বজায় রাখা, এবং ক্রমাগতভাবে আমাদের যে স্থানীয় জনগোষ্ঠীর যে অসুবিধাগুলি হয়েছে সেগুলিকে আরও আরও পরিকল্পিতভাবে এবং খুব তাদের নিড বেসড প্রয়োজনের দিকটি বিবেচনা করে যেন সেগুলি পুনরুদ্ধারের ক্ষেত্রে তাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
মানবিক কার্যক্রমে স্থানীয় জনশক্তিকে দক্ষ মানবতাকর্মী হিসেবে গড়ে তোলার প্রক্রিয়াও থাকবে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
আমাদের স্থানীয় জনগোষ্ঠীর যে অসুবিধাগুলি সেগুলি কাঠামোগত, সেগুলি পরিবেশগত, সেগুলি তাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত অসুবিধাগুলি হয়েছে সেগুলি আমরা কাটিয়ে ওঠার জন্য একটা সর্বাত্মক প্রয়াস থাকবে। দক্ষ লোকবল সৃষ্টির কার্যক্রম শুরু করতে পারি এই বছরের মধ্যেই, সেইটি সেরকম একটি প্রস্তাবনা আমাদের আছে।
রোহিঙ্গা কার্যক্রমে স্থানীয়দের চাকরি দেওয়ার জন্য দক্ষ স্থানীয় জনশক্তি তৈরিতে কার্যক্রমটি ভূমিকা রাখবে বলে জানান রোহিঙ্গা সংকটে গঠিত জাতিসংঘ নেতৃত্বাধীন ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ সংক্ষেপে ISCG-র মুখপাত্র সৈকত বিশ্বাস।
রোহিঙ্গা রেসপন্সে তো প্রচুর জনশক্তি লাগে, প্রায় 10,000-এর মতো স্থানীয় জনগণ কাজ করত, সেখানে দক্ষতার একটি প্রয়োজন দেখা দিয়েছে, কারণ এ ধরনের সংকট নিকট অতীতে বাংলাদেশে দেখা যায়নি। সে কারণে আমরা চিন্তা করছি যে সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলো একত্রিত হয়ে কিভাবে তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া যায়।
স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গাদের জন্যও দক্ষতা উন্নয়ন কার্যক্রম শুরুর কথা জানান সৈকত বিশ্বাস।
ছোট ছোট আঙ্গিকে বিভিন্ন ক্যাম্পে ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণের ব্যাপারগুলো আস্তে আস্তে সরকারের সাথে আলোচনা করে চালু করতে যাব।
জরুরি মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্পে যেভাবে কার্যক্রম শুরু হয়েছিল, নতুন বছরে এর কিছুটা উন্নতকরণের প্রক্রিয়াও শুরু হবে বলে জানান ISCG-র এই মুখপাত্র।
রোহিঙ্গা ক্রাইসিসের সংকটের প্রথম বছরে যেভাবে সহায়তাটা দিয়েছি, আমরা দ্বিতীয় তৃতীয় বছরগুলোতে আমরা শেল্টারগুলোকে একটু আপগ্রেডেড করার চেষ্টা করেছি। যেরকম যে শেল্টারগুলো খুব নড়বড়ে ছিল সেগুলোকে দড়ি দিয়ে বাঁধা, টাই ডাউন বলে, এখন যে বাঁশগুলো যেখানে দেওয়া হবে সেটা যেন সিজেন্ট হয়, সেটা যেন প্রক্রিয়াজাত বাঁশ হয়। অপ্রক্রিয়াজাত বাঁশ 1 বছর থেকে 3 বছরের বেশি টেকে না, কিন্তু একটি প্রক্রিয়াজাত বাঁশ এটা 3 থেকে 5 বছর, কখনো কখনো 7 থেকে 10 বছরও টিকে যায়। আমরা চেষ্টা করছি যে বাঁশ ট্রিটমেন্ট প্লান্ট এখানে স্থাপন করতে।
প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত মানবিক সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
রোহিঙ্গারা যতদিন নিজেদের দেশে সম্মানজনকভাবে এবং মর্যাদার সাথে ফিরে যেতে না পাচ্ছে, ততদিন যেন আমাদের আগের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে যেন আমরা তাদেরকে সংরক্ষণ করতে পারি। রোহিঙ্গাদের এবং আমাদের যে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিদেশ থেকে যে সব সাহায্য সহযোগিতা আসছে সেগুলি যেন আমরা সম্মতার ভিত্তিতে বণ্টন করতে পারি, ব্যয় করতে পারি, এই এটিই প্রত্যাশা থাকবে আমাদের 2019-এর জন্য।
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অনুদান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেছেন ISCG-র মুখপাত্র সৈকত বিশ্বাস।
যে GRP-টা আমাদের খুব গোছানো পরিকল্পনা আবেদন বিশ্বব্যাপী, যেখানে 149টি সংগঠন এই মুহূর্তে জড়িত। আমরা আশা করি বিগত বছরের মতো এ বছরেও আমরা ব্যাপক সাড়া পাবো। আমরা আশা করছি যে রোহিঙ্গা রেসপন্সের আবেদনটি ফুরিয়ে যায়নি বিশ্বের যারা মানবিক সহায়তা প্রদান করে তাদের কাছে, এবং যথেষ্ট অ্যাটেনশন আছে। আমরা সেই দাবিটি আবার তুলে ধরব সবার কাছে, যেন এই ফান্ডিং সহায়তাটা অব্যাহত থাকে।
নজরদারি সংস্থাগুলোর হিসেবে দেখা যায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লক্ষাধিক ছাড়াও প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন 7 লাখেরও বেশি রোহিঙ্গা। সম্প্রতি ভারত এবং সৌদি আরব থেকেও রোহিঙ্গা আসা শুরু হয়েছে বাংলাদেশে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
সুপ্রিম কোর্টে আজ অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলার যে শুনানি শুরু হওয়ার কথা ছিল, একজন বিচারপতি সরে দাঁড়ানোর ফলে তা আগামী 29 তারিখ পর্যন্ত পিছিয়ে গেছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
বিজেপি সহ ভারতের হিন্দুত্ববাদী দলগুলি আসন্ন সাধারণ নির্বাচনের আগে অযোধ্যার রাম জন্মভূমি বাবরি মসজিদ জমি মামলার নিষ্পত্তি চাইলেও আদালতের ঝামেলায় তা কিছুতেই হয়ে উঠছে না। এর আগে মামলার মুসলিম পক্ষ শুনানির জন্য বড় বেঞ্চের আর্জি জানালেও সুপ্রিম কোর্ট তাতে রাজি হয়নি। হিন্দু পক্ষ অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত রোজ এই মামলার শুনানি চেয়েছিল, তাও নাকচ করে দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন মন্দির মামলা সুপ্রিম কোর্টের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। গত মঙ্গলবার তিনি অবশ্য এ সংক্রান্ত 3 বিচারপতির বেঞ্চকে বাড়িয়ে 5 বিচারপতির বেঞ্চে পরিণত করেন। আজ সেই বেঞ্চেই শুনানি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরুতেই বিপত্তি। একজন আইনজীবী জানান, বিচারপতি ইউ ললিত একসময় অযোধ্যা মামলায় অভিযুক্ত উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এর হয়ে সওয়াল করেছিলেন। তিনি এই বেঞ্চে থাকলে পক্ষপাতমূলক আচরণ হতে পারে। বিচারপতি ললিত এ কথা স্বীকার করে তৎক্ষণাৎ এই মামলা থেকে সরে দাঁড়াতে চান। প্রধান বিচারপতি জানান, পরবর্তী শুনানি হবে 29শে জানুয়ারি ইতিমধ্যে আরেকজন বিচারপতি নিয়োগ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ব হিন্দু পরিষদ বলেছে, রাম মন্দিরের বিরোধীরা একটানা একটা ছুতো তুলে মামলা পিছিয়ে সময় নষ্ট করছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার রয়েছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান নারী কণ্ঠ। আজকের নারী কণ্ঠ পরিবেশন করছেন সঞ্জানা ফিরোজ।
ধন্যবাদ সাবরিনা। আজকে নারী কণ্ঠে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে দুটি বড় ঘটনা হয়েছে আমাদের নারীদের কাছে, তো অবশ্যই বড়। ধর্ষণ, এই ধর্ষণ শব্দটি আমার কাছে মনে হয় যেন খুব সহজ একটি শব্দ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, পুরো বিশ্ব জুড়েই যেন এটি একটি খুব সহজ একটি শব্দ। এবং শব্দটি লিখতে যত সহজ, বানান যত সহজ, ধর্ষণ করাটা যেন খুব তার চেয়ে বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখেছি, একজন গৃহবধূকে তার বাচ্চাদের সামনে, তার স্বামীর সামনে ধর্ষণ করা হয়েছে। তার অপরাধ ছিল তার ভোটাধিকার তিনি প্রয়োগ করেছিলেন, এবং সেই কারণে, তিনি তার নিজস্ব মতামত প্রকাশ করার কারণে তাকে ধর্ষণ করা হয়েছে। আর আরেকটি ঘটনা, সেটি আরও বেশি যেন মর্মান্তিক, 5 বছরের শিশু, তারা কি বোঝে, তারা কি জানে, এই শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাও আবার কাদের দ্বারা, তাদের পরিবারের মানুষজন দ্বারা, এটাও কি সম্ভব? এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে যেই ছেলেমেয়েদের আমরা বাবা মায়েরা এত মানে নানান মানে খুব সুন্দর করে লালন পালনের চেষ্টা করি, সেই ছেলেদের মাঝে কেমন করে যেন একটি বিকৃত স্বভাব যেন কিভাবে যেন গড়ে ওঠে, এর কারণ এখনো পর্যন্ত আসলে আমরা ধরে উঠতে পারছি না। এই বিষয়ে আমি নিউ ইয়র্কের একজন মানবাধিকার কর্মী রোকেয়া আক্তারের সঙ্গে কথা বলছিলাম। রোকেয়া আক্তার এই সম্পর্কে বলছিলেন,
ধর্ষণ হচ্ছে একটা জঘন্যতম কার্যক্রম যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড হওয়া উচিত নয়। এটা শিশু হোক, একজন বয়স্ক মহিলা হোক, এটা যেই হোক না কেন, আমি কিন্তু আসলে মৃত্যুদণ্ডের পক্ষে নই। মৃত্যুদণ্ডের পক্ষে এই জন্য আমি না, কারণ এতে মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, যারা থাকে তারা হচ্ছে এটা সাফার করে, মানে আত্মীয় স্বজন বলতে যেটা বুঝাচ্ছে, কারাবাস যেটা বলে সেটাকেই আমি বেশি বেশিভাবে প্রাধান্য দিব। কারণ তাদের মস্তিষ্কটাকে বুঝাইতে হবে যে আমি যে পাপটা করেছি সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি আজকে এখানে, কালকে আমি পাপ করলাম, আজকে মরে গেলাম, তাহলে তো সে বোঝার কিছু ক্ষমতা থাকলো না, তার বুঝলো না।
রোকেয়া আক্তারের কথায় যেটি বলছিলেন যে এই মুহূর্তে যে সাজাটি রয়েছে, যে মৃত্যুদণ্ড সাজা, এখন উনি বলতে চাইছেন যে ধর্ষণ এমন একটি বিষয় যে ধর্ষণ করলে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কিছু কিছু শিশুদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে আমরা যে আরো বিষয়গুলো দেখেছি যে নারীদের কিন্তু গত কয়েক বছরে, যেমন অনু ধর্ষণ হত্যা মামলা যেগুলো হয়েছিল, সেগুলোর কিন্তু এখনো কোনো নিষ্পত্তি হয়নি, এবং এর মধ্যে দেখা গেল যে যে শিশুদেরকে সম্প্রতি ধর্ষণ করা হয়েছে পরিবারের লোকজনদের দ্বারা, এগুলো খুবই মর্মান্তিক বিষয়। এবং সেই ক্ষেত্রেই রোকেয়া আক্তার বলছিলেন যে মৃত্যুদণ্ড কি আসলেই খুব বড় একটি সাজা হয় ধর্ষণের ক্ষেত্রে, তা আবার শিশুদের ধর্ষণের ক্ষেত্রে। এবং তিনি আরো যেগুলো বলছিলেন,
দুইটা 5 বছর বয়সের বাচ্চাকে, বাচ্চা মেয়েকে নিয়ে যেয়ে লিপস্টিক দেওয়ার নাম করে নিয়ে যেয়ে তাদেরকে রেপ করা হয়েছে। এখানে বাচ্চাদের কি দোষ, বাচ্চাদের কি কি দোষ ছিল এখানে যে দুইজন দুইটা বাচ্চাকে নিয়ে দুই কাজিন মিলে তাদেরকে ধর্ষণ করতে না পেরে তাদেরকে মেরে ফেলছে? তো এগুলো হচ্ছে কথা। এখন যদি মনে করেন যে মেয়েদেরকে দোষ দেওয়া হয়, এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ অমানবিক। একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন মানবাধিকার হিসেবে আমি কখনোই এটাকে সাপোর্ট করি না।
রোকেয়া আক্তারের কাছে আর কি প্রশ্ন রেখেছিলাম যে অনেক সময় বলা হয় যে নারীদের কারণেই নাকি নারীদের ধর্ষিত হতে হয়, এটি কতটি যুক্তিযুক্ত? নারীরা তারা যে কাপড় পরিধান করেন, তারা যেভাবে সামাজিকভাবে যা চলাফেরা করেন, সেই কারণেই নাকি নারীরা ধর্ষিত হন। সেক্ষেত্রে যে গৃহবধূ ধর্ষিত হলেন এই নির্বাচনকালীন সময়ে, তাহলে তার কি দোষ ছিল? সে কি সেইভাবেই চলছিলেন, নাকি তার ভোটাধিকার প্রয়োগের কারণে, যেটি সব গণমাধ্যমে যেই খবরটি যেটি ফলো করে বলা হয়েছে যে তার তিনি তার ভোটাধিকার প্রবেশ ভোটাধিকারের কারণেই তিনি ধর্ষিত হয়েছেন? আসলে ব্যাপারগুলো খুবই খুবই মর্মান্তিক, এবং এই বিষয়ে আমি কথা বলেছিলাম মনজিল মোর্শেদের সঙ্গে। তিনি হচ্ছেন আরেকজন মানবাধিকার কর্মী বলতে পারেন, তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এবং তিনি হচ্ছেন প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। তিনি এই মুহূর্তে বাংলাদেশে যে সাজাটি রয়েছে সেই ব্যাপারে যেটি বলছিলেন।
বাংলাদেশের যে আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেখানে কিন্তু আপনার ধর্ষণের ব্যাপারে সাজা রয়েছে, এবং ধর্ষণের কারণে যদি মৃত্যু হয় সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, আর শুধু ধর্ষণের কারণে যাবজ্জীবন সাজার বিধান আমাদের আইনে প্রচলিত আছে। আর এক্ষেত্রে আপনার বিচারের জন্য কিন্তু আলাদা একটা কোর্ট করা হয়েছে, স্পেশাল ট্রাইব্যুনাল, অর্থাৎ নারী শিশু নির্যাতন আইনের ট্রাইব্যুনাল গঠন করা হয়, যেখানে দ্রুত বিচারটা করার বিধানগুলো এই আইনে সংযুক্ত আছে। অর্থাৎ যে কোনো নারী ও শিশু নির্যাতনের কারণে যদি কোনো অপরাধ হয় সেক্ষেত্রে এই আইনে বিচারটা হবে, নারী শিশু নির্যাতন দমন আইনে, এবং এটা স্পিডি ট্রায়াল এবং সাজাটাও সর্বোচ্চ সাজার বিধান আছে।
মনজিল মোর্শেদের কাছে জানতে চেয়েছিলাম যে এই যে সাজাটি এখন যে আইন রয়েছে বাংলাদেশে, সব সব অপরাধের কিন্তু আইন রয়েছে, সাজা রয়েছে, এর প্রয়োগ কতটুকু রয়েছে, সেই সম্পর্কে যখন তার কাছে জানতে চাইলাম তিনি বললেন,
আমাদের এখানে বিভিন্ন ক্ষেত্রে শিশুদের উপরে, বিশেষ করে শিশু নারীর উপরে বেশ কিছু ঘটনা ঘটছে প্রায়, যেগুলো পত্রপত্রিকায় আসে। আর একটি হলো যে যে ঘটনাই ঘটুক সেগুলো আমাদের মিডিয়ায় চলে আসে, যার ফলে এগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাই এবং এটা হাইলাইটেড থাকে এবং এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আসামিরা গ্রেপ্তার হয়। তবে বিচারটা চূড়ান্ত করার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা আছে, সেটা হলো যে আসামি গ্রেপ্তার হলেও এই চূড়ান্ত ভাবে বিচার হওয়াটার জন্য আমাদের অনেক সময় লেগে যায়। সেই জন্য একটা অপরাধ যদি আজকে হয়, কয় বছর পরে এটার চূড়ান্ত শাস্তিটা নিশ্চিত হবে এটা আমরা বলতে পারছি না। এখানে আমাদের বিচার বিভাগ বলেন, তদন্ত বলেন, বা সরকারি পদক্ষেপ বলেন, সব জায়গাগুলো মিলে এই জায়গাটা আমাদের বড় ধরনের একটা ব্যর্থতা আছে। বিভিন্ন জায়গায় আপনার এই শিশুদের উপরে নির্যাতন, বিশেষ করে অল্প বয়সী শিশুদের উপরে অনেক নির্যাতন হয়, ধর্ষণ হয়, এগুলো আমাদের এখন কিছুটা আমাদের মনে হয় যে গবেষণা করা দরকার যে এই ধরনের অপরাধগুলো কেন হঠাৎ করে বেড়ে গেল। কারণ আপনি একটা শিশুর উপরে এই ধরনের ধর্ষণের ইয়ে করাটা, এটা তো একটা বিকৃত রুচির মধ্যে পড়ে। এগুলো আমাদের কিছু বেড়ে গেছে আমাদের সোসাইটিতে, এগুলোর ব্যাপারে আমার মনে হয় গবেষণা করে বের করা দরকার যে কি কারণে এগুলো হচ্ছে।
আপনার কি মনে হয় যে কি কারণে হয়ে থাকতে পারে?
সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে একটা হলো যে আপনি জানেন যে আমাদের বর্তমানে ডিজিটাল যুগ, ডিজিটাল ইয়েতে আপনার অনেক ধরনের পর্নোগ্রাফি এটি অনেকগুলো আছে, সেগুলো দেখা হয়, সেটি একটা কজ হতে পারে। মানে আর একটা হতে পারে যারা মেন্টালিটি অনেকের, যেহেতু অনেক দেশ তো এখন অনেক উন্নত হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, টাকা পয়সা আছে, কোনো অভাব নাই, খাদ্যের অভাব নাই, কোনো অন্য ক্রাইসিস নাই, যার ফলে এই সমস্ত দিকগুলোতে মানুষের এই ইন্টারেস্টিং কাজগুলো করার জন্য হয়তো অনেকের একটু মস্তিষ্কের মধ্যে একটু এই সমস্ত খেলা করে, এই কারণে হতে পারে। এখন স্পেসিফিকটা আসলে বের করতে গেলে আমার মনে হয় এটা সরকারের মাধ্যমে একটা গবেষণা করে বের করা দরকার।
এবং এই ক্ষেত্রে রোকেয়া আক্তারের কাছেও জানতে চাইছিলাম যে তার কি মনে হয় যে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটে থাকে, আমাদের মায়েদের কোথায় ঘাটতি হচ্ছে। তিনি যা বলছিলেন,
কিছু কিছু বাবা মা যারা আছেন তাদের যখন ছেলে বাচ্চা হয় এবং মেয়ে বাচ্চা হয়, ছেলে বাচ্চারা হচ্ছে তাদেরকে রাজপুত্র হিসেবে ট্রিট করে, ঠিক আছে, এবং তারা ছোটবেলা থেকেই যেটা মানে যে কোনো ধরনের অন্যায় করুক না কেন এটা কিছুই না, মানে তাদের কাছে মনে হয় এটাই স্বাভাবিক। একটা ছোট মেয়ে যদি, বাচ্চা মেয়ে যদি, তার নিজের মেয়েই যদি এটা করে তখন সে অন্যায় হিসেবে দেখে। এখানে কিন্তু পার্থক্যটা সৃষ্টি হয়, এখানে কিন্তু যে ছোট বাচ্চা ছেলেটা তখন মনে করে ও আমি এটা করলে আমার অসুবিধা নাই, বাট আমার বোন করতেছে তার সমস্যা আছে, বিকজ সে একটা মেয়ে। এবং এই জিনিসটা বাবা মায়ের প্রথম থেকেই উচিত, এবং মায়েদের, স্পেশালি আমি বলবো মায়েদের, তাদেরকে প্রথম থেকে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। পরে বাবা মায়েরা পরে কান্নাকাটি করে, আমার ছেলেটা এমন হইলো কেন, আমার ছেলেটা হইলো কেন, হওয়ার পিছনে কারণ কিন্তু আমরাই মায়েরা, কারণ আমরা মায়েরা ছেলেদেরকে শিখাচ্ছি না ওইভাবে। আমরা ছেলেদেরকে শিখাচ্ছি না যে মেয়েদেরকে সম্মান করতে হয়, মাকে সম্মান করতে হবে, বোনকে সম্মান করতে হবে, তোমার খালা ফুপু কাজিন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, এই জিনিসটা কিন্তু আমরা বাচ্চাদেরকে শিখাচ্ছি না। এবং এইটা ঘরের থেকে শুরু হতে হয়, এবং এটা ঘরের থেকে শুরু না হলে পরে এটা একটা বিরাট ক্রাইসিসে দাঁড়ায় যায়, এবং যেটা দাঁড়াচ্ছে। এবং আমি মনে করি যে আমাদের কালচারে, আমাদের সোসাইটি, স্পেশালি বাংলাদেশ কালচারে এই জিনিসটা আমি খুব বেশি দেখছি।
আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখে চলেছেন আমাদের ফেসবুক ফ্যান পেজে যে নারীদের শালীনতার সঙ্গে চলাফেরা করা উচিত, তাদের পোশাকের দিকে খেয়াল করা উচিত। তবে আমি এটিও জানতে চাইব যে শিশুদের ধর্ষণ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন? যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে ছোট ছোট বাচ্চারা যারা হয়তো এই পৃথিবীর এখনো আলো বাতাস সম্পর্কে এখনো পুরোপুরি কোনো ধারণা হয়ে ওঠেনি তাদের, তাদের কিন্তু ধর্ষণ করা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই বাচ্চাগুলোকে যে ধর্ষণ করা হচ্ছে সেই ব্যাপারগুলোতে আপনারা কি বলবেন? আর জানতে চেয়েছিলাম মানজিল মোর্শেদের কাছে যে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষিত হবার পরে সেই অপরাধীদের তাদেরকে হয়তো গ্রেফতার করা হচ্ছে কিন্তু সাজা কতটা তারা পাচ্ছে, তারা এই বাবা মায়েরা যখন তাদের ঘরের ভেতর থেকে বের হয়ে এসে যখন তারা একটি আইনের আশ্রয় নিচ্ছেন তারা কতটুকুন তার সুফল পাচ্ছেন, এই সম্পর্কে তিনি বললেন।
অভিভাবকদের এই যুক্তিটা কিন্তু আপনার খণ্ডন করার মতো নয়, কারণ হলো যে আপনার আর শিশু বা বাচ্চা যে আজকে 10 বছরের শিশু যদি নারী শিশু সে যদি নির্যাতিত হয়, ধর্ষিত হয়, তাকে নিয়ে মিডিয়ায় খবর প্রকাশিত হলো, সবকিছু হলো, কিন্তু 5-7 বছরে তার কোনো বিচার হলো না, এইটি কিন্তু আপনার তখন তার মধ্যে একটা হতাশা সৃষ্টি হয় যে আমি আমার বিচারটাও হলো না, প্লাস হলো সামাজিক ভাবে তার এই কন্যাকে নিয়ে যে ভবিষ্যতে যে ওই সমাজে যে একটা বিড়ম্বনা থাকে, এগুলো তো আসলে প্র্যাকটিক্যাল। এখন এই প্র্যাকটিক্যাল আসপেক্টে আমাদের যেটা করা দরকার সেটা হলো যে বিচারের আওতায় আনতে হবে, কারণ এটি ধামাচাপা দিলে কিন্তু এটা আরো বৃদ্ধি পাবে। একসময় কিন্তু 20-30 বছর আগে কিন্তু একদম ধামাচাপা ছিল, এটাকে টেনে আনা যেত না, কিন্তু মিডিয়ার কারণে আপনার এতগুলো টেলিভিশন, এতগুলো পত্রিকা, সবচেয়ে হলো যে সবাই হাতে হাতে মোবাইল, যার ফলে তথ্যটা আমরা এখন খুব তথ্য প্রবাহটা খুব বেশি করে হয়, যার ফলে কোনো রিমোট এরিয়া কিছু হলে সেটিও আপনার মোটামুটি চলে আসে বিভিন্ন ভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের বিভিন্ন কাছে। অর্থাৎ সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে আমাদের মূলত এখন আমাদের দৃষ্টি দেওয়া দরকার যে অপরাধের বিচারটা যেন খুব দ্রুত হয়। এই মেকানিজমটা সরকারকে যে মেকানিজম করা হয়েছে সেটা কিছুটা অগ্রগতি হয়েছে কিন্তু নট স্যাটিসফ্যাক্টরি। যে কথাটা আপনি বললেন যে বিচারটা পাবে এই আশা যদি উনি করতে পারতেন যে আমি 2 বছরের মধ্যে আমি বিচারটা পাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সে ওই তার ব্যাপারটা গোপন করতে চাইতেন না, কারণ সে তখন সমাজে দেখাতে পারতেন যে একটা অপরাধী, তার বিচার হয়েছে, তার শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু এই যে দেখানোটা একটু এখন পর্যন্ত আমাদের যে জুডিশিয়াল সিস্টেম বা তদন্ত প্রক্রিয়া এই সবগুলোর মধ্যেই আমাদের বড় ধরনের একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে, যার ফলে সেই জায়গাগুলো আমরা এখনো সাকসেস হতে পারিনি, দেখি আমরা এখনো কোনো মেসেজ অভিভাবকদের দিতে পারছি না।
আনসিল মোর্শেদের কাছে জানতে চেয়েছিলাম যে এই ক্ষেত্রে বিচার বিভাগের কোনো সীমাবদ্ধতা আছে কিনা, থাকলেও সেটি কি, সে সম্পর্কে উনি বলছিলেন।
সমস্যা হলো যে আমাদের এখানে বিচার বিভাগের কতগুলো লিমিটেশন আছে, যেমন আপনার যত মামলা হচ্ছে এবং প্রত্যেকটা মামলায় বিচার করতে যে সময় লাগে সেই তুলনায় আমাদের বিচারকের সংখ্যা কম, সেই তুলনায় আমাদের আদালতের সংখ্যা কম, ওই সবকিছু মিলিয়ে আর কি যখন একটা লোড হয়, ওভারলোড, টোটাল জিনিসটাকে বিচার বিভাগ ধারণ করতে পারে না, কারণ তাদের তো ক্ষমতা নাই, ক্যাপাসিটি নাই, যার ফলে একটা দুইটা চারটা যখন মিডিয়ায় খুব হাইলাইট হয়, খুব জনগণের যখন দাবি আসে তখন হয়তো ওই একটা দুইটা খুব দ্রুত বিচার হয়ে যায়, কিন্তু নিচে যে আরো 10-20টা থেকে গেল এটার ব্যাপারে তো কোনো সুরাহা হচ্ছে না। যতদিন পর্যন্ত এটা বিচার বিভাগের এই যে এক্সপ্যানশন না হবে, যতদিন পর্যন্ত বিচারকদের সংখ্যা বৃদ্ধি না পাবে, ততদিন পর্যন্ত এগুলো যতই আমরা বলি ততই সকলকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে না।
শেষে একটি কথাই বলবো, সমাজে মানসিক সুস্থতা ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের সবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
ভারতের রাজ্যসভায় পাশ হল আর্থিক সংরক্ষণ বিল। এই বিল পাশের ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষেরা সংরক্ষণের আওতায় এলেন। এ বিষয়টি নিয়ে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সাথে কথা বলেছেন এবং এ মুহূর্তে কথা বলবেন আহসানুল হক।
ধন্যবাদ। যেমনটি শুনলেন যে বুধবার ভারতের প্রথমে লোকসভায় এবং পরে রাজ্যসভায় পাশ হয়েছে আর্থিক সংরক্ষণ বিল। 165 ভোটে পাশ হয়েছে বিলটি। রাজ্যসভায় বিলটির বিপক্ষে 7 ভোট পড়ে। এই বিল পাশের ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষেরা 10% সংরক্ষণের আওতায় এসেছেন। স্বাধীন ভারতবর্ষে এই প্রথমবার সংরক্ষণ হতে চলেছে আর্থিক মাপকাঠিতে উচ্চবর্ণের আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবক যুবতীরা সংরক্ষণের সুবিধাটি পাবেন। এ বিষয়টি নিয়ে কথা বলছি কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সাথে। পরমাশিস, এই উচ্চবর্ণের যারা এই মাপকাঠিতে আওতায় এসেছেন, যারা বলা হচ্ছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া, কোন শ্রেণীর মানুষেরা এর মাধ্যমে কোন শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে?
বিশেষ করে বলা হচ্ছে যে মাপকাঠিটা যেটা বলে দেওয়া হয়েছে, 8 লক্ষ টাকা নিচে বার্ষিক আয়ের কম পরিমাণ এবং 5 একর নিচের জমি আছে যাদের, তারা এই মাপকাঠির মধ্যে এই সীমাবদ্ধতার মধ্যে আসছে। যারা উচ্চ শ্রেণীর মানুষ, উচ্চ বর্ণের মানুষ, কিন্তু তাদের এইটুকু যদি ক্যাপাবিলিটি না থাকে, 8 লক্ষ টাকা বার্ষিক আয়ের কম হতে হবে এবং 5 একর তাদের জমি না থাকলে তারা নিম্ন আয়ের মধ্যে পড়বে, তখন তাদেরকে সংরক্ষণের আওতায় আনা হবে।
এবং এটাই বলা হয়েছে, সংরক্ষণের আওতায় তারা আসার ফলে তারা কি সুবিধা পাবেন?
তারা চাকরি বাকরির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে তারা 10% সংরক্ষণের কোটায় চলে আসলো।
আচ্ছা, তো এই সিদ্ধান্তটি কবে হলো?
বিষয়টা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় গত সোমবার অর্থাৎ 7 জানুয়ারি উত্থাপিত হয়েছিল এবং পরের দিন মঙ্গলবার 8 জানুয়ারি সেটা লোকসভায় পাশ হয়। 543 সদস্যের লোকসভায় 323 ভোট পড়ে এটাই বিলটার পক্ষে এবং বিপক্ষে ভোট পড়ে মাত্র 3 এবং তার পরের দিনই অর্থাৎ 9 জানুয়ারি বুধবার এটা আমাদের রাজ্যসভায় পাশ হয়ে যায়। সেখানে 165 ভোটে পাশ হয়ে যায় বিলটি, সেখানে বিপক্ষে ভোট পড়ে মাত্র 7।
এটি নিয়ে কি একটি বিতর্ক তৈরি হয়েছে? এই বিষয়টি নিয়ে
ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে এই বিলটির বিষয়ে একটি সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয়েছে। 24 ঘন্টার মধ্যে এই বিলকে চ্যালেঞ্জ জানালো সুপ্রিম কোর্টে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা দাবি করেছে আর্থিক অসঙ্গতি কখনো সংরক্ষণ মাপকাঠি হতে পারে না। তারা বলতে চেয়েছে, শীর্ষ আদালতে আবেদন করে তারা বলেছে, এই বিল সংশোধন বিরোধী, উচ্চ বর্ণের কোনো সংরক্ষণ থাকতে পারে না, 50% বেশি হলে কোনোভাবে সংরক্ষণের আওতায় আনা যায় না।
সাধারণ মানুষ, আপনি তো সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এই বিষয়টি নিয়ে, চলুন একটু শোনা যাক যে তারা কি বলছেন, একটু শোনা যাক।
আমি তার দুজন সাধারণ মানুষের বক্তব্য নিয়েছি, দীপঙ্কর সরকার এবং একজন ব্যবসায়ী চন্দন দাস, তাদের বক্তব্য আমি শোনাবো।
যেখানে ভারতবর্ষের অ্যাভারেজ আয় 6 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা হলে তাকে উচ্চ, না হলেও মধ্যবিত্ত ধরা হয়, তো তাদের জন্য সংরক্ষণটা কতটা সঠিক এটা আমার একটু ডাউটই হচ্ছে।
আমরা শুনলাম দীপঙ্কর সরকারের বক্তব্য। আমরা পেয়ে গেছি পশ্চিমবঙ্গের একজন ব্যবসায়ী, তার নাম চন্দন দাস, তার কাছে জানতে চাইব এ বিষয়ে তার কি মতামত।
যেখানে রাজ্যসভায় বিলটা পাশ হয়ে গেছে সেখানটা আবার বলছে সুপ্রিম কোর্ট, আবার এটাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়া হয়েছে, সুতরাং এইখানটা আর কি বলার থাকতে পারে।
আমরা শুনলাম, দুজনের সাথে আপনি কথা বলেছেন এবং তাদের মতামত আমরা শুনলাম, তো আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে এই সংরক্ষণ বিল কার্যকর করতে হলে, খুব সংক্ষেপে?
এটাকে যদি সুপ্রিম কোর্ট ব্যাপারটাকেও মানে ইয়ে দিয়ে দেয়, স্যাংশন দিয়ে দেয় বা অনুমোদন দেয়, সেটা তো সময় বলবে, কিন্তু এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সুপ্রিম কোর্টের বিষয়টা না ধরলে তাহলে এটা আমাদের সংবিধানে কিন্তু একটা সংশোধনী আনতে হবে 15 নম্বর ধারায়, তারপর এটা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠানো হবে, তারপর তিনি স্বাক্ষর করলেই এটা আমাদের সংশোধনী, সংবিধানটা সংশোধনী হবে, তারপরেই হয়তো এটা কার্যকরী হবে।
আচ্ছা, ধন্যবাদ পরম আশিস।
আপনাদেরকেও ধন্যবাদ।
বাংলাদেশের অধিকাংশ জেলায় দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা অব্যাহত রাখতে প্রায় দুই যুগ ধরে বিশেষ অবদান রেখে চলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান দি অপটিমিস্ট। চলতি বছর থেকে তাদের কার্যক্রমে যোগ হয়েছে প্রবাসের কিছুটা অসচ্ছল পরিবারের বাচ্চাদের মাঝেও স্কুলের জন্যে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ কথা বলেছেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রানা চৌধুরীর সাথে।
মোহাম্মদ রফিকুদ্দিন চৌধুরী, যিনি রানা চৌধুরী নামে পরিচিত, অপটিমিস্ট সম্বন্ধে আপনার সাথে গল্প করতে চাই। প্রথমে আপনাকে জানাচ্ছি স্বাগতম ভয়েস অফ আমেরিকার এই বিশেষ সাক্ষাৎকারে। আপনি কেমন আছেন?
আমি ভালোই আছি এবং ধন্যবাদ আপনাকে এবং ভয়েস অফ আমেরিকাকে এবং তার সব শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে।
এই যে অপটিমিস্ট সংগঠনটি আপনারা করেছেন, কত বছর হয়ে গেল?
এটা 18 বছর হয়ে গেছে।
কীভাবে এই চিন্তাটা মাথায় আসলো? কারণ আপনারা প্রবাসে আছেন বহু বছর, অনেক ব্যস্ত থাকেন মানে এখানকার জীবনযাপন নিয়ে, কিন্তু এই যে বাংলাদেশের মানুষের উপকার করার জন্য, বিশেষ করে যারা মেধাবী ছাত্র, যারা যারা দরিদ্র, তাদের জন্য আপনারা এটা করেছেন, কীভাবে জিনিসটা মাথায় আসলো?
কীভাবে জিনিসটা মাথায় আসছে বলতে গেলে এটা বেশ লম্বা ব্যাপার, বাট আমি ব্রিফলি বলবো। আমি যখন দেশে থাকি তো শিক্ষা বিভাগের সাথে জড়িত ছিলাম আমি। তো আমার অধীনে প্রায় 100টা প্রাইমারি স্কুল ছিল, 8টা হাই স্কুল ছিল, যেগুলো আমি রেগুলার পরিদর্শন করতাম। তো স্কুলে গেলে দেখতাম প্রায় মানে আনুষ্ঠানিকভাবে যতটা ছাত্র সংখ্যা আছে স্কুলে আসার কথা, এরা আসে না, অর্ধেকও আসে না। ওইটা নিয়ে আমি খুব চিন্তা করতেছিলাম যে কেন আসে না তারা। তো অনেকদিন এগুলো নিয়ে আলোচনা করার পরে আমি আমার অফিসার যারা ছিল সংস্কৃত, তাদের আলোচনার পরে গণপ্রতিনিধি যারা ছিল এটা ইউনিয়ন পর্যায়ে যারা ছিল তাদের আলাপ করে যেটা বুঝলাম আর কি, যে বাচ্চারা স্কুলে আসতে চায় না কারণ তারা চিন্তা করে যে আমার স্কুলে পড়াটা আমি কন্টিনিউ করতে পারবো না, আমার বাবা আমাকে কন্টিনিউ করতে পারবে না, পরবর্তীতে পড়াশোনার খরচ দিতে পারবে না, চিন্তা করে তারা। তা আমার মনে হয়েছিল যে তাদের এই অভাবটুকু একটা আছে যে আশা নাই, তাদের মধ্যে কোনোভাবে একটা আশা জাগাইতে পারলে এটা করা হয়তো ইয়ে হবে আর কি, তারা হয়তো এটা কন্টিনিউ করবে পড়াশোনার জন্য, বিশেষ করে গরিব বাচ্চা যারা ইয়ে করতে পারবে না। যাই হোক, এদেশে যখন আসলাম তখন তো নিজের,
আপনি কবে এসেছেন যুক্তরাষ্ট্রে?
আমি 89 আসছিলাম এদেশে।
আচ্ছা,
তারপরে তো নিজেই ব্যস্ত ছিলাম, নিজের বাচ্চা কাছে ছিল, এরা বড় হবে, মানুষ হবে, এটা নিয়ে ব্যস্ত ছিলাম। আর এই চিন্তাটুকু আমার সবসময় ছিল যে দেশে বিদেশে গেলে এই জন্য কোনো একটা কিছু করবো আমি।
কবে শুরু করলেন অপটিমিস্টের এই?
99 থেকে 1999 সাল থেকে এটা চিন্তা করতেছি যে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন কীভাবে করা যায়। তো আমি একজন অ্যাটর্নি ছিলেন সৈয়দ নুরুজ্জামান সাহেব, সিপিও, উনি ওনার সাথে আলাপ করছিলাম যে কীভাবে কী করতে, উনি অ্যাডভাইস করছেন। তারপরে আমার ঘনিষ্ঠ লোকজন যারা ছিল, মিনহাজ আহমদ, শামি মোহাম্মদ, ব্যারিস্টার ইকবাল, সে এখন লন্ডনে আছে, সো আরও কয়েকজন সাথে আলাপ করছিলাম যে এটা এই ধরনের কিছু করা যায় কিনা, যে আমরা তাদের সাপোর্ট করবো, জাস্ট কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট করবো, তাদের কাপড় চোপড় কিনবে, তাদের প্রপার কাপড় চোপড় নাই, যে একটা পরে স্কুলে যাবে একটা জুতা থাকে না, তো এগুলো সব দিয়ে এবং তাদের আনুষ্ঠানিক খরচের জন্য টাকা পয়সা দিয়ে আর কি। বাংলাদেশে তো আর প্রাইমারিতে পড়তে বা হাই স্কুলে পড়তে তখন খরচ এত খরচ লাগে না, তবুও আমরা চিন্তা করলাম যে একটা ফাইন্যান্সিয়াল ব্যাক থাকবে তাদের পিছনে আর কি।
শুরুতে বছরে কত টাকা নিতেন আপনারা?
শুরুতে আমাদের আমাদের টার্গেট ছিল বাংলাদেশে আমরা প্রত্যেকটা বাচ্চাকে 9,000 থেকে 10,000 টাকা দিব। তো প্রথম যখন আমরা স্টার্ট করি তখন আমরা $178 নিতাম পার স্পন্সারের কাছে, পার চাইল্ড হিসাবে আর কি। যেভাবে আমরা স্টার্ট করি এই টাকাটুকু তাদের কাপড় চোপড় কেনার জন্য, জুতা মোজা কেনার জন্য, নেল কাটার, টুথব্রাশ, টুথপেস্ট এগুলো কেনার জন্য, প্লাস একটা ক্যাশ, একটা অর্ধেকটা ক্যাশ যাইতো তাদের আদার খরচের জন্য আর কি। তো এই চিন্তাভাবনা আমি যখন আলাপ করি আমার কিছু সহকর্মীদের সাথে, তারা সবাই ইন্টারেস্টেড হলো, রাজি হলো যে দেখি আমরা ট্রাই করি। তারপরে আমরা রেজিস্ট্রেশন কাজ, রেজিস্ট্রেশন করার জন্য যতসব কাগজপত্র লাগে, IRS-এর ট্যাক্স রেজিস্ট্রেশন করতে যেগুলো লাগে আমরা করলাম, এবং অফিসিয়ালি আমরা নভেম্বর থেকে 2000 সালের নভেম্বর থেকে আমরা কালেকশন নেওয়া শুরু করি আর কি, আর জানুয়ারি 2001 থেকে আমরা বাংলাদেশে এটা স্টার্ট করি।
শুরুতে কয়টি জেলায় হয়েছিল বা কোন জায়গায়? মানে
শুরুতে আমার চিন্তা ছিল যে আমরা টোটাল জিনিসটা ভলান্টিয়ারদের মাধ্যমে করবো, এখানে ভলান্টিয়ার বাংলাদেশের ভলান্টিয়ার, কারণ এই ধরনের চ্যারিটি না হলেও রিলিফের অনেক কাজ আমি করে আসছি, তো ওই অভিজ্ঞতার কারণে এসেছে যে ভলান্টিয়ার দিয়ে করাবো আর কি। তো ভলান্টিয়ার আমি তো একজন সাধারণ লোক, এটা সারা বাংলাদেশে করার ক্যাপাসিটি তো আমার নাই, আমাকে কে চিনে। তো আমার নিজের জেলাতে স্টার্ট করছি, নিজের ছেলে আমার বন্ধুবান্ধব যারা
মৌলভীবাজারে
ওখান থেকে ভলান্টিয়ার নিয়েছি, যারা এটা প্রথম অবস্থায় বাংলাদেশের জন্যই সারা বাংলাদেশে টার্গেট করে মৌলভীবাজার আমরা স্টার্ট করছি 50টা বাচ্চাকে দিয়ে। তো 50টা বাচ্চা রিক্রুট করার পরে স্পন্সার পেয়ে গেলাম 55। ঠিক পরের বছর আমার সিলেটে গেলাম, সিলেটে ভলান্টিয়ার পাইলাম, এটা পরিচিত হওয়া শুরু হইলো সব জায়গায়, মানুষ ইন্টারেস্টেড হলো। এখানে যারা আমার আরো সকর্মী আছে বিভিন্ন জেলার, তারাও ইন্টারেস্টেড হলো যে আমরাও করি আমাদের
ইতিবাচক সাড়া পাচ্ছেন। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে মোট কটি জেলায় অপটিমিস্টির কার্যক্রম?
আমাদের জেলা বলতে 24টা জেলায় বাট 26টা সেন্টার। আচ্ছা, কুমিল্লাতে আমাদের 2টা সেন্টার, মাদারীপুরে 2টা সেন্টার।
আচ্ছা, মানে কিছু কিছু জায়গাতে অনেক বেশি আপনাদের?
না বেশি না, মানে সেন্টার বেশি করতে হয়েছে আর কি, এখানকার যারা উদ্যোক্তা আছেন তাদের কারণে। তো 26টা সেন্টারই আছে আমাদের বাংলাদেশে।
সব মিলিয়ে কতজন ছাত্রছাত্রী আপনাদের?
আমাদের তো 2001 সাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত এই বছরে আমাদের বাচ্চার সংখ্যা প্রায় 1350 জন। এরা কেউ হাই স্কুলে পড়তেছে, কেউ কলেজে পড়তেছে, কেউ ইউনিভার্সিটি পড়তেছে।
কোন ক্লাস থেকে কোন ক্লাস
পড়ছে? প্রথম যখন আমরা স্টার্ট করি তখন আমরা ক্লাস 3 থেকে নিতাম।
আচ্ছা,
বাট গত বছর থেকে এটা চেঞ্জ করে আমরা 9-12 নিছি আর কি, 4 ইয়ার্স। আগে ছিল 7 ইয়ার্স, এটা 9-12 করছি আমরা এখন। আর একটা 2টা প্রোগ্রাম আমাদের, একটা হলো চার্লস স্পন্সরশিপ প্রোগ্রাম, একটা হলো স্পেশাল স্পন্সরশিপ প্রোগ্রাম। স্পেশালটা হলো ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীদের জন্য আর কি। তো তারা ইন্টারমিডিয়েট দেওয়ার পরে তারা কন্টিনিউ করতে পারে না, তাদের জন্য এই প্রোগ্রামটা তারা। তো সেই হিসাবে আমাদেরও বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং কলেজে বা মেডিকেলে আমাদের প্রচুর বাচ্চা পড়াশোনা করতেছে, কেউ কেউ অবশ্য বাইরে হয়ে গেছে।
আপনারা তো মাঝখানে যখন গত কয়েক বছর আগে যখন রানা প্লাজার সেই বিশাল একটা দুঃখজনক ঘটনা ঘটলো, আপনারা সেখানে একটা বিশেষ কার্যক্রম পরিচালনা করেছেন, একটু বলবেন?
রানা প্লাজা মানে ধ্বংস হওয়ার পরে আমরা উদ্যোগ নিয়েছিলাম রানা প্লাজার যারা কাজ করতো, যারা নিহত হয়েছেন তাদের ছেলেমেয়েদের জন্য আর কি। এটাতে কোনো রেস্ট্রিকশন ছিল, অপেন ছিল, যে কোনো যে ক্লাসে পড়ুক না কেন সেই ক্লাসে আমরা নিয়েছি। ক্লাস টেন থেকেও নিয়েছি আমরা। তো
কতজনকে আপনারা?
তখন আমরা 82 ছেলে নিয়েছিলাম আর কি,
বিশাল একটা সংখ্যা ছিল।
পরে তো কিছু কিছু বাচ্চা অন্যান্য সংস্থা নিয়ে নিছে, এটা কমে মানে 70-এ চলে আসছিল আর কি। তো এই প্রোগ্রামের অনেক বাচ্চাই তাদের আমাদের প্রথম লেভেল যেটা ইন্টারমিডিয়েট দিয়ে বাইরে হয়ে গেছে, এখনও কিছু কিছু বাচ্চা আছে যেটা আমরা এই বছর থেকে এটা দেখাতে যে আমাদের প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের সাথে অ্যাড করে দিচ্ছি আর কি, এদেরকে আমরা নর্মাল প্রোগ্রামে নিয়ে আসছি।
আপনার সম্প্রতি আপনার সাধারণত এই আপনাদের পুরো কার্যক্রম হচ্ছে বাংলাদেশ ভিত্তিক, কিন্তু সম্প্রতি আপনার নিউ ইয়র্কেও কিছু মেধাবী ছাত্রছাত্রীদেরকে মানে বইপত্র দিয়েছেন বা সাহায্য, এটা বলবেন কি ব্যাপার?
আমরা যে চ্যারিটেবল অর্গানাইজেশন করছি যে অপটিমিস্ট, এটা শুধু বাংলাদেশের জন্য ছিল না, টার্গেট ছিল এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমরা অন্য দেশের যাতে করতে পারি। তখন আমরা আমাদের সাপোর্টার বা ভলান্টিয়ার অন্য দেশের মানে আমেরিকান অন্য দেশের লোকজন আমাদের সাথে আছেন,
ইংল্যান্ডেও আছে।
তো আমরা এই চিন্তাভাবনা করছি অন্য দেশেও করতে পারি। তো আমরা অনেক বছর ধরে চিন্তা করতেছি আর কি নিউ ইয়র্কেও চ্যারিটেবল অ্যাক্টিভিটি আমাদের করা সম্প্রসারিত করার জন্য। তো আমরা এই বছর থেকে আমরা স্টার্ট করছি নিউ ইয়র্কের এলিমেন্টারি হোক বা জুনিয়র বা হাই স্কুলের যে কোনো বাচ্চাকে, তারা যারা স্কুলে যাচ্ছে বাট লো ইনকাম ফ্যামিলির চিলড্রেন যারা, তাদেরকে আমরা স্কুল সাপ্লাই, ব্যাক টু স্কুল সাপ্লাই কেনার জন্য আমরা $100 গিফট কার্ড দিচ্ছি আর কি। এবারে আমরা 50টা বাচ্চাকে দিচ্ছি, আমাদের টার্গেট ছিল 100, কিন্তু আমরা করে উঠতে পারিনি, মানে বাচ্চা রিক্রুট করতে পারিনি। নেক্সট ইয়ার থেকে এটা আরও জোরে চলবে,
মানে নিউ ইয়র্কে কার্যক্রমটা আরও ব্যাপক হবে। আপনারা এই যে অপটিমিস্ট করেছেন, এটা এক ধরনের মানে স্বপ্নের ফসল আর কি, দেশের বাচ্চাদেরকে সাহায্য করা, এই ক্ষেত্রে অনেক সফল হয়েছেন, কিন্তু ভবিষ্যতে কোদ্দূর নিয়ে যেতে চান এই অপটিমিস্টের মাধ্যমে? আমরা আপনাদের স্বপ্ন কি?
আমাদের তো স্বপ্ন কি, আমরা এই ধরনের বাচ্চাদেরকে এই যে লজিস্টিক সাপোর্ট যেটা দিচ্ছি বাংলাদেশে বা এখানে যেটা দিব আর কি, দিলে যতটুকু করা সম্ভব আর কি। আমরা তো ধরেন রিসোর্স খুব একটা বিরাট রিসোর্স নাই, আমরা ডোনারদের উপর নির্ভরশীল। তারপরে আমাদের কোনো,
আমরা শুনেছি আপনারা আপনাদের যখনই সভা সমিতি হয়, মিটিং টিটিং হয়, সবসময় আপনার পকেটে পয়সা দিয়ে চা?
হ্যাঁ, আমাদের একটা ইউনিক ব্যাপারটা আছে আর কি, আমাদের যারা ভলান্টিয়ার বা মেম্বার যারা, তারা কিন্তু বার্ষিক অ্যানুয়াল একটা ফি দিতে হয়, মেম্বারশিপ ফি দিতে হয়।
আচ্ছা,
এটা কিন্তু অঙ্কটা ছোট না, বেশ বড় বড় অঙ্কই আছে দিতে হয়। তারপরে ধরেন আমরা এই যে কমিটি মিটিং যেগুলো করি বা এমনি ভলান্টিয়ার মিটিং যেগুলো করি আর কি, মিটিংয়ে যেসব খরচ ওইগুলো আমরা আমরা যারা ভলান্টিয়ার আছে সেটাই করি, আমরা ফান্ডের কাছেও যাই না। আমাদের তো কোনো এমপ্লয়িজ নাই নিউ ইয়র্কে, বাংলাদেশে দুইটা এমপ্লয়ি আছে, একটা অফিসের স্টাফ আর একজন অ্যাকাউন্টেন্ট, এছাড়া কোনো এমপ্লয়ি নাই, এই দুজন দিয়ে আমরা চালাচ্ছি। কিন্তু এখন এটা এত বড় হয়ে গেছে যে হয়তো আমাদেরকে এমপ্লয়ি নিতে, বাংলাদেশে আরও একজন এমপ্লয়ি নিতে হবে, এমন নিউ ইয়র্কে এমপ্লয়ি লাগবে, যেটা আমরা চিন্তা করতেছি যে এমপ্লয়ি নিলে টাকাটা করতেই পাবো। আমাদের স্পন্সররা যে মানিটা দেন, এই পুরো মানিটা কিন্তু আমরা দিয়ে দিই বাচ্চাদেরকে আর কি, বাচ্চাদের কাজে ব্যবহৃত হয়। কিন্তু এখানকার যেটা অ্যাডমিন খরচ, যেমন আমাদের অফিস আছে, টেলিফোন আছে, এগুলার জন্য আমাদের যে খরচটা হয় এটা ওই আমরা নিজে ব্যবহার করি, এবং অ্যানুয়ালি প্রত্যেক বছরই একটা ফান্ড রেজিং অনুষ্ঠান আমরা করি। সেই ফান্ড রেজিংয়ের ওপেন আনরেস্ট্রিক্টেড কিছু ফান্ড আসে, সেগুলো দিয়ে আমরা এগুলো নির্বাহ করি। বাংলাদেশের বাংলাদেশ অফিসের যেসব অ্যাডমিন খরচ আছে, স্টাফ খরচ আছে, এগুলো এটাতে মেনটেন করতেছি আর কি। আর এই অবশ্য এই খাতে আমাদেরকে আরও এটা সংগঠনকে প্রপারলি অ্যাকাউন্টেবিলিটি ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই এমপ্লয় নিতে হবে এখানে।
খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর আপনার সময়ের জন্য ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি আপনার সাথে কিরণকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমার এখানে আসছেন, এবং ভয়েস অফ আমেরিকাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ইন্টারভিউ জন্য।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও আজ বলেছেন যে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করার সত্ত্বেও ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে এবং এই গোষ্ঠীটির সম্প্রসারণ রোধে প্রতিশ্রুতিবদ্ধ থাকছে। পম্পিও বলেন যে আমরা একটি বিশেষ জায়গায় সিরিয়া এটি অন্যভাবে করতে যাচ্ছি। সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত হয়েই গেছে এবং আমরা তা বাস্তবায়িত করব। কায়রোতে দুপক্ষের আলোচনার পর তিনি মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামি শুকরির পাশে দাঁড়িয়ে সংবাদদাতাদের সঙ্গে কথা বলছিলেন। পম্পিও প্রতিজ্ঞা করেন যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে মিশর এবং অন্যান্যদের অবিচলিত বন্ধু হিসেবেই থাকবে। তিনি সন্ত্রাসবাদ নির্মূলের জন্য সক্রিয় হতে প্রত্যেকটি দেশের প্রতি আহ্বান জানান। তিনি ইরানকে তার কর্মকাণ্ড পরিবর্তনের চাপ দিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতিও আহ্বান জানান। ইন্দোনেশিয়া বলছে যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মনোযোগ আকর্ষণের জন্য ইন্দোনেশিয়া তার প্রভাব খাটাবে। তবে পর্যবেক্ষকরা বলছেন যে জাকার্তা সরকারের উচিত হবে তারা নিরাপত্তা পরিষদে তাদের আসনের সদ্ব্যবহার করতে পারে, মুসলমানদের বিষয় বৃহত্তর ইস্যু এবং উন্নয়নশীল দেশগুলোর কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য। ইন্দোনেশিয়া সহ আরও চারটি দেশ, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ডমিনিকান প্রজাতন্ত্র এবং জার্মানি, আনুষ্ঠানিকভাবে গত পয়লা জানুয়ারি থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে আসীন হয়েছে। প্রার্থিতার সময় ইন্দোনেশিয়া চারটি বিষয়ের উপর আলোকপাত করে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনু মারসুদি আবারও বলেন যে তারা শান্তিপূর্ণ পরিবেশ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা শক্তিশালী করা, আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মোকাবিলা করা এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ অবৈধ অভিবাসন রোধের প্রচেষ্টা সরেজমিনে দেখার জন্য যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের দিকে রওনা হয়েছেন। এর একদিন আগেই তিনি ঘোষণা দেন যে সীমান্ত সুরক্ষার বিষয় এবং আংশিকভাবে সরকারি দপ্তর বন্ধ থাকার বিষয় বিরোধী ডেমোক্রেটিক নেতাদের সঙ্গে তাঁর আলোচনা ছিল সম্পূর্ণভাবে তাঁর কথায় সময়ের অপচয়। টেক্সাসের ম্যাকেলেনের পথে রওনা দেবার আগে ট্রাম্প টুইটারে লেখেন যে দেওয়াল নির্মাণের জন্য তিনি যে $500 কোটি দাবি করছেন তার বিরোধিতা করায় ফেডারেল সরকারের যে এক চতুর্থাংশ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে সে ব্যাপারে রিপাবলিকান বিধায়কদের তাঁর প্রতি সমর্থনকে তিনি বিরাট ঐক্য বলে বর্ণনা করেছেন। ডেমোক্র্যাটরা সীমান্ত নিরাপত্তার জন্য $130 লক্ষ দিতে রাজি হয়েছে, কিন্তু দেয়াল নির্মাণের জন্য কোনো অর্থ ব্যয় তারা সম্মত নয়। কঙ্গোর ক্যাথলিক চার্চ গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এই বলে চ্যালেঞ্জ করছে যে চার্চের নির্বাচনী পর্যবেক্ষকদের সংগৃহীত ফলাফলের সঙ্গে ভোটের ফলাফল মিলছে না। সে দেশের নির্বাচনী বোর্ড সেনি ঘোষণা করেছে যে বিরোধী প্রার্থী ফেলিক শিসেত্তি নির্বাচনে জয়লাভ করেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, আমাদের প্রকৌশলী ছিলেন মাইকেল ডুবেন্সকি, ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ, এবং আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.